حلال رزق دام آئے اوہے اللہ مہان پیو نبی رسیلہ دلام ہے رحمان.
الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم. پیو پیو اسلامی بھائیرا اور مدنی چینل درشک شروتا مدنی چینل بشیش انوشٹان شرم جیوت جیبن نیے اپنادیر سامنے حاضر ہوئے ہمارا آرو ایک بار آسن ہمارا محبت ساتھ درود شریف پاٹ کری الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ نور اللہ. پیو پیو اسلامی بھائیرا اور مدنی چینل درشک شروتا مدنی چینل بشیش انوشٹان شرم جیوت جیبن آسن ہمارا شروع کرار آگے ہمارے پیو نبی رسول عربی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ایر اوپر درود شریف پاٹ کرار کیمن فضیلت و برکت رہے ہیں سے سمپرکے ایک حدیث شریف شروان کری. دعوت اسلامی پرتشٹھاتا شائخ طریقت امیر اہل سنت حضرت علامہ مولانا ابو بلال محمد الیاس عطار قادری رجبی ضیائی دامت برکاتہم العالیہ تار لکھت درود شریف فضیلت سمپرکت رسالہ ضیائی درود و سلام یہ رسالہ مدد امیر اہل سنت تین ایک درود شریف فضیلت ایبھی نقل کریں যে প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দরুদ শরীফ পাঠ করো ইনশাআল্লাহ ওই ভুলে যাওয়া জিনিসটা আমাদের স্মরণে চলে আসবে. অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই আমরা কোনো কিছু ভুলে যাই এটা স্বাভাবিক আমাদের হয়ে থাকে অনেকের হয়তো বা এই ভুলে যাওয়া জিনিসটা খুব মাত্রাটাও বেশি হয়ে থাকে তো আমি এটা পরামর্শ দিব অর্থাৎ যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা আমাদের যখন কোনো কিছু আমরা ভুলে যাই তখন আমরা যেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করি ইনশাআল্লাহ ওই ভুলে যাওয়া কথা বা জিনিসগুলো আমাদের ইনশাআল্লাহ মনে চলে আসবে. আল্লাহ তাআলা আমাদেরকে তার উপর আমল করার সে সৌভাগ্য নসিব করুক. আসুন মহব্বতের সাথে আমরা আরো একবার দরুদ শরীফ পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম. প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শ্রমজীবীদের জীবন এই অনুষ্ঠানের মধ্যে আরেকটি বিশেষত খুসুসিয়ত হচ্ছে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের মতামত এবং আমাদের বিষয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আমাদের যে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের এই মতামতগুলো আমরা শরীর করানোর চেষ্টা করে থাকি কল এবং এসএমএস এর মাধ্যমে. মধ্যে আরেকটি বিশেষত সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠানের মধ্যে মোবালিকা দাওয়াত ইসলামীগণ তশরিফ আনেন আলহামদুলিল্লাহ. সেই সুবাদে আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদের মাঝে আমাদের রুকন ভাই রয়েছেন এবং আমাদের ঈদের সুদূরও রয়েছেন মাশাল্লাহ. আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মুবারকবাদ জানাই. মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও যারা আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদেরকেও জানাই আন্তরিক মুবারকবাদ. তো আলহামদুলিল্লাহ আজকের এই শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে কাটুরিয়া এবং কাঠ মিস্ত্রি তাদের পরিশ্রম সম্পর্কে ইনশাআল্লাহ. তো ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে এই যে কাটুরিয়া যারা কাঠ কাটে বা এর বিশ্লেষণ ইনশাআল্লাহ আমরা এবং যারা কাঠ মিস্ত্রি রয়েছে তাদের সম্পর্কে আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে পর্যায়ক্রমে আমরা শ্রবণ করব. আসুন আমরা প্রথমেই আজকের যে অনুষ্ঠানের বিষয় নেওয়া হয়েছে এ বিষয়ে সংক্ষিপ্ত মতামত আমাদের মোবালিকা দাওয়াত ইসলামী গ্রন্থের থেকে নিয়ে নিন ইনশাআল্লাহ. প্রথমে যাবো রুকন ভাইয়ের কাছে. রুকন ভাই আপনাকে আবারও আরেকবার মোবারকবাদ জানাই. আজকের আমরা অনুষ্ঠানের যে বিষয় নিয়েছি সেটা হচ্ছে কাটুরিয়া এবং কাঠ মিস্ত্রি ভাইদের পরিশ্রম সম্পর্কিত. এ বিষয়ে আপনি কি মতামত দিবেন?
আজকে আমাদের গাছের সাথে সংশ্লিষ্ট একটি পেশা যেটা হচ্ছে কাঠুরি এবং আরেকটি পেশা যে কাঠ শ্রমিকদের পরিশ্রম নিয়ে. তো ইনশাআল্লাহ জামাল মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ অনেক বিষয়ে বিষয়ে আমাদের আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ তাহলে আমরা অনেক মাদানী ফুল জানতে পারবো ইনশাআল্লাহ এবং নিয়োগ করে ইনশাআল্লাহ জেনে সেগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ.
মাশাআল্লাহ মাদানী ছেড়ে দর্শক শ্রোতা আমরা সংক্ষিপ্ত মতামত আমরা আমাদের রুকন ভাই থেকে জেনে নিলাম. আসুন আমরা এবার আমাদের ঈদের সুযোগ থেকে আমাদের সংক্ষিপ্ত মতামত নিয়ে নিবো আজকের বিষয় সম্পর্কিত. জি হুজুর আপনাকে আবারও আরেকবার মুবারকবাদ জানাই আজকের বিষয় সম্পর্কিত. আপনি
আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে অন্যতম একটা সৃষ্টি হচ্ছে গাছ, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা রুকন ভাই আলোচনা করেছেন. আর দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন আশিক রাসূলদের যে সংগঠন প্রত্যেকটা মানুষকে স্মরণ রেখেছে. আমাদের শ্রমজীবী ভাইয়েরা যারা রয়েছেন যাদের মর্যাদা অনেক, কোরআন এবং হাদিস থেকে প্রতীয়মান হয় যারা শ্রমজীবী, যারা অলস নয়, যারা হালাল উপার্জনের জন্য আপনার প্রতিদিন প্রতিনিয়ত অনেক পরিশ্রম করে থাকে, তারা সৌভাগ্যবান। তারা দুনিয়াতে সৌভাগ্যের অধিকারী হবে, আখেরাতের মধ্যে সৌভাগ্যের অধিকারী হবে। তো তাদেরকে নিয়ে আলোচনা করা হয় আজকে, যারা আমাদের কাটুরিয়া গাছ কাটে এবং কাঠ মিস্ত্রি যারা রয়েছে ফার্নিচার তৈরি করে তাদেরকে স্মরণ করেছেন, তাদেরও সৌভাগ্য আমি বলবো। আলহামদুলিল্লাহ, দেখেন যারা কাটুরিয়া রয়েছে গাছ কাটে, তাদেরকে কোনো অংশে ছোট করে দেখার কোনো আর যুক্তিকতা নেই। কেননা আমরা যে ফার্নিচার পেয়ে থাকি এবং কাঠ থেকে বিভিন্ন উপাদান পেয়ে থাকি, জিনিসপত্র পেয়ে থাকি, সেগুলো যদি কাটুরিয়া গাছ না কাটত কোত্থেকে পেতাম?
অবশ্যই
আল্লাহ তাআলা এই জীবনটাকে, এই দুনিয়াটাকে পরিচালনার জন্য, দুনিয়াটাকে সচল রাখার জন্য আল্লাহ তাআলা এক এক মানুষকে এক এক কাজে নিয়োজিত রেখেছেন। আল্লাহর হুকুম হয়ে থাকে, আল্লাহর হুকুম ব্যতীত কিছুই হয় না। কারণ মানুষ অনেকে মনে করে এটা অনেক নিচু কাজ, ছোট কাজ। মানুষ অনেক অফিস আদালতে চাকরি করে, কত বড় ধরনের, সবাই যদি অফিস আদালতে চাকরি করত তাহলে অফিস আদালতে যে ফার্নিচার গুলো রাখা হয় এগুলো কোত্থেকে আসতো?
অবশ্যই
আল্লাহ তাআলা দরবারের সিস্টেম, কাউকে আল্লাহ গরিব বানিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন। তবে মোটামুটি কথা হচ্ছে, যারা গরিব এবং যারা এই সমস্ত পেশায় নিয়োজিত রয়েছেন তারা ভাগ্যবান, তারা অত্যন্ত ভাগ্যবান। তো আজকে যারা কাঠুরিয়াকে নিয়ে আমরা আলোচনা করতেছি, কাঠ মিস্ত্রি, তারাও অত্যন্ত ভাগ্যবান। তারা পরিশ্রম করে থাকে, পরিশ্রমের ব্যক্তিদের অনেক ফজিলত কোরআন এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে, যেমন রেওয়াতের মধ্যে রয়েছেন, যারা হালাল উপার্জনের জন্য এমন কোন স্থানে অবস্থান করে, এমন কোন স্থানে দাঁড়ায়, কোন লজ্জাজনক স্থানে দাঁড়ায় যে কাজটা করতে তার লজ্জা হচ্ছে, আমি কিভাবে করব, কিন্তু হালাল উপার্জন করার জন্য তাকে দাঁড়াতে হচ্ছে, বলছে তার গুণ আল্লাহ এমন ভাবে মাফ করে দেয়, তার গুণ এমন ভাবে ঝরে যায় যেমন বৃক্ষ থেকে গাছের পাতা ঝরে যায়।
সুবহানাল্লাহ।
তাহলে খেয়াল করে দেখুন কত বড় আপনার ফজিলতের অধিকারী যারা কাটুরিয়া রয়েছেন, যারা তাদের দিল ছোট করার, অন্তর ছোট করার কোনো কারণ নাই, এরাও আল্লাহর সৃষ্টি আলহামদুলিল্লাহ। তো এরা ভাগ্যবান। এবং হাদিসে পাকের মধ্যে রয়েছেন, যারা গরিব ব্যক্তি অর্থাৎ যাদের ধন সম্পদ জমা থাকে না, বিশেষ করে যাদের টাকা পয়সা জমা থাকে, তারা কখনো এই ধরনের কাজ করবে না। যার ব্যাংক ব্যালেন্স রয়েছে, টাকা রয়েছে, তারা কখনো এমন রিস্কের কাজ, অনেক রিস্ক রয়েছে, যারা কাঠ কাটে তারা
কষ্টের কাজ বলা যেতে
পারে, বনে গিয়ে কাঠ কাটবে। এবং ফার্নিচার যারা দেখে, আমাদের গ্রামে তো দেখা যায় বিভিন্ন এলাকার মধ্যে কিভাবে ফার্নিচার তৈরি করে, একটা ফার্নিচার বানাতে কত সময় লাগে, কত সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়। যারা পয়সা হলে তারা এগুলো করবে,
কাটুরিয়াদেরকে,
হ্যাঁ কাটুরিয়া কখনো এটা করবে না। তো এরা, এদের কাছে টাকা নাই বিদায় এরা করে, তাহলে বোঝা যাচ্ছে এরা পরিশ্রমের কাজ করে কোন রকম নিজের সংসার চালায়, তারা কত ভাগ্যবান। রাসূলের পাকের একটা হাদিসে পাকের খোলাসা, যারা গরিব তারা ভাগ্যবান, তারা নেককার ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে।
সুবহানাল্লাহ।
এটা কি কম কথা?
কত বড় একটা সৌভাগ্য যারা আছে, কাঠুরিয়া বাইরে রয়েছে বা কাঠমিস্ত্রি রয়েছে, মাশাআল্লাহ তারা। তবে মন ছোট করার কোনো কারণই নেই, এবং আমরা এই সংক্ষিপ্ত আমাদের ইদিস ভাই হুজুর থেকে জানতে পারলাম যে আসলে যেই লেভেলের হোক না কেন, যেই বা শ্রমিক শ্রমজীবী হোক না কেন, তারা কত বড় সৌভাগ্যবান। এবং গরিব ব্যক্তিরা, তারা যারা ধনী ব্যক্তি রয়েছে, তাদের অনেক 500 বছর আগে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর কিয়ামতের দিন 500 বছর আগে, এবং একটা দিনের মর্যাদা, একটা দিন আগে জান্নাতে যাওয়ার মর্যাদা কতটুকু, ওই দিনেই মানুষ বুঝতে পারবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টি মোতাবেক জীবন অতিবাহিত করার সে সৌভাগ্য দান করুক। মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা, শ্রমজীবীদের জীবন অনুষ্ঠানের মধ্যে আজকের যে আমরা বিষয় রয়েছে, কাটুরিয়া ও কাঠমিস্ত্রিদের পরিশ্রম। আসলে আমরা প্রথমে যাব কাটুরিয়া ভাইদের, তাদের পরিশ্রমের ক্ষেত্রে। আসলে আমরা আমাদের প্রথমত আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামী রুকন ভাই থেকে কাটুরিয়াদের পরিশ্রম সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত আমরা আসুন আলোচনা ইনশাআল্লাহ শ্রবণ করে নিই। জি রুকন ভাই।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখেন আল্লাহ তাআলার যে, আমি প্রথমে বলেছি আল্লাহ তাআলার একটি অনন্য কুদরত, অনন্য সৃষ্টি হচ্ছে এই বৃক্ষ গাছ। তো এই গাছ আমাদের বেডরুমের মধ্যে, আমাদের ড্রয়িং রুমের মধ্যে, আমাদের ঘরের মধ্যে যে আলিশান আলিশান বিভিন্ন অ্যাট্রাকটিভ আকর্ষণীয় যে ফার্নিচার সমূহ আমরা দেখতে পাচ্ছি, তা আসলে কিন্তু এটা হুট করে আমাদের ঘরের মধ্যে, আমাদের বেডরুমের মধ্যে বা আমাদের ঘরের মধ্যে হুট করে চলে আসেনি। এটা একটা প্রসেসের মাধ্যমে, এটা সিস্টেমের মাধ্যমে, এটা আমাদের ঘরের মধ্যে স্টেপ বাই স্টেপ, জি স্টেপ বাই স্টেপ এটা আমাদের ঘরের মধ্যে এসেছে। তো প্রথমে গাছটা জীবন্ত অবস্থায় যখন থাকে, তো প্রথমেই এই গাছকে কাটার কাজে যিনি নিয়োজিত থাকেন, বন থেকে হোক, জঙ্গল থেকে হোক বা যেখান থেকে হোক, এই গাছকে যিনি কাটেন তিনি তাকে তো আমরা কাঠুরিয়া বলে থাকি।
অবশ্যই
তো বোঝা যাচ্ছে প্রথম গাছ কাটা থেকে শুরু করে গাছ এটা আমাদের ঘরে যখন আসছে এর প্রথম স্তরে যিনি কাজ করছেন তিনি হচ্ছেন কাঠুরিয়া, কাঠুরিয়া ভাই। তো ইনি এই গাছটাকে কেটে নিচ্ছেন, এরপরে এটাকে সাইজ করছেন। তো সাইজ করে অনেক সময় দেখা যাচ্ছে এটা আপনার বিভিন্ন করাতকল যেগুলো রয়েছে আমরা স মিল বলে থাকি করাতকল, এই করাতকলের মধ্যে পাঠানো হচ্ছে। ওইখানের মধ্যে আবার কিছু শ্রমিক ভাই রয়েছে যাদের কাজ হচ্ছে এই গাছটাকে বিভিন্ন সাইজ অনুযায়ী কর্তন করা, কাটা, এরপরে এখান থেকে সেটা যেটা আপনার ফার্নিচার তৈরির, সবগুলা গাছ তার ফার্নিচার তৈরির উপযুক্ত থাকে না, কিছু যেগুলা ফার্নিচার তৈরির উপযুক্ত থাকে এগুলাকে আবার বিভিন্ন ফার্নিচার যেখানে প্রস্তুত করা হয়, আসবাবপত্র যেখানে প্রস্তুত করা হয় সেখানের মধ্যে এটাকে পাঠানো হয়ে থাকে। তো ওই পাঠানোর মধ্যে ওইখানে আবার কিছু শ্রমিক রয়েছে যাদেরকে আমরা কাঠ মিস্ত্রি বলে থাকি, যাদের কাজই হলো এই কাঠ নিয়ে বিভিন্ন ধরনের আলমিরা, সোফা, বিভিন্ন ধরনের আসবাবপত্র যেগুলো আমরা ঘরের মধ্যে ব্যবহার করে থাকি, চেয়ার টেবিল, এগুলা তৈরি করা। তো কাঠ মিস্ত্রির এইটাকে বিভিন্ন গাছটাকে বিভিন্ন শেপ দিচ্ছে, শেপ দিয়ে বিভিন্ন ফার্নিচার বিভিন্ন কিছু তৈরি করছে। এবং এরপর এক সময় এটার উপর আবার পরবর্তীতে কাঠ মিস্ত্রির সাথে শুধু তো কাঠ দিয়ে আসবাবপত্র দিয়ে তৈরি করলে হলো না, এটার আবার একটা ডিজাইনের ব্যাপার স্যাপার রয়েছে, এটার উপর বিভিন্ন ফুলের কাজ, কারুকাজ, বিভিন্ন ডিজাইনের কাজ করে
বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার
রয়েছে, স্টেপ বাই স্টেপ এভাবে রয়েছে। আবার এখানে শেষ নয়, যারা ফুল নকশা করছে এদের কাজ মিস্ত্রি, এদের এক ধরনের মিস্ত্রি। আবার দেখা যাচ্ছে এই কাঠকে দর্শনদারী অর্থাৎ এটা দর্শনীয় সুন্দর করার জন্য এটাকে বার্নিশ, এটাকে আপনার রঙের কাজ করা হচ্ছে। তো এই কাঠের সাথে আবার রং মিস্ত্রি যারা রয়েছে এদের সংশ্লিষ্টতা রয়েছে। তো আসলে দেখা যাচ্ছে এই আমরা যে ঘরের মধ্যে যে জিনিসগুলো পাচ্ছি কাঠের ফার্নিচার গুলো এগুলার যেভাবে প্রসেস প্রসেস একটা লং প্রসেস যেটাকে আমরা বলতে পারি, এটা আমাদের এখানে আসার পিছনে প্রথমত যার অবদান তিনি হচ্ছে একজন কাঠুরিয়া।
কাঠুরিয়া আর কাঠুরিয়া বলতে গেলে আপনার রূপকন ভাই তাও দেখবেন দেখা যায় কাঠুরিয়া শুধু এই যে গাছ কাটে তারা বিভিন্ন গাছগুলা বিভিন্ন কোম্পানির কাছে পৌঁছায়, বিভিন্ন কাঠুরিয়া সমিলের কাছে পৌঁছায়, এর পাশাপাশি কাঠুরিয়ার একটা অনেক মানুষের পেশা এরকমও রয়েছে তাদের কাজ হচ্ছে বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের ঘরে ঘরে গিয়ে গিয়ে গাছ কেটে দেওয়া, কারণ হয়তো বিভিন্ন তারা রান্নার কাজে যে কাঠগুলা ব্যবহার করে এগুলার জন্য ছোট ছোট করে গাছ টুকু টুকু করে দেওয়া, এরাও কিন্তু কাঠুরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা ইদ্রিস ভাই আপনার কাছে যাবে এই বিষয়ে যে আমার রুকন ভাই বলল যে অনেক কষ্ট করে তারা কাঠুরিয়া বা এরা আপনার বন অঞ্চলের মধ্যে বলেন এই যে গাছ কাটে, সেটা বন অঞ্চলের মধ্যে যদি গাছ কাটতে যাওয়া বলেন এই যে তাদের পরিশ্রমের হয়তোবা বলতে গেলে অনেকে সকালে আর্লি আর্লি যায়, সকালে ঘুম থেকে উঠে চলে যায় এবং এই যে কখন যে দিনের রাত হওয়ার আগে আগে ঘরের মধ্যে আসে, এই যে একটা টেনশন যে পরিবারের ফিলিং, পরিবারকে ভরণ পোষণ করার জন্য যে এত কষ্ট করা, এই এই ধরনের পরিশ্রম যারা করছে যে আমার একটা ফিকির রয়েছে যে আমার পরিবার চালাতে হবে, আমার পরিবার ভরণ পোষণ করতে হবে, এই ফিকিরটা নিয়ে যে পরিশ্রম করতে যাওয়া এই ব্যাপারে আপনি কি বলবেন যে তাদের ফজিলতের ব্যাপারে?
তাদের তো অসংখ্য ফজিলত, যেমন আপনি কসর ভাই দেখেন আমাদের একটা প্রভাব বাক্য রয়েছে যেটা আমাদের দেশের প্রচলন, আমাদের মুরব্বীরা বলে থাকে পরিশ্রমের ধন আনে পুণ্য আনে সুখ, অলসতায় দরিদ্র আনে পাপে আনে দুঃখ। পরিশ্রমী মানুষ সৌভাগ্যবান, যাদের ফিকির থাকে তাদের ব্যাপারে এটাও রয়েছেন। যেমন একজন ওলির কাছে আমাদের যতটুকু মনে পড়তেছে একজন মানুষ সওয়াল করেছেন, প্রশ্ন করেছেন, হুজুর আমার পরিবার পরিজন আমাকে খানার জন্য পানির জন্য অভিযোগ করে থাকে, আমার দরিদ্র হালতের অবস্থা যাতে দূরীভূত হয় আপনি একটু আমার জন্য দোয়া করুন, এই ধরনের ওয়াকিয়া। তখন ওই ওয়ালি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনাকে শিক্ষা দিলেন যখন তোমার পরিবার পরিজন তোমাকে তোমার কাছে খানা চাই, তোমার কাছে যখন পানীয় চাই, তোমার কাছে বস্ত্র চাই, অর্থাৎ কিছুর জন্য যখন সওয়াল করে প্রশ্ন করে তখন তুমি যখন টেনশনে থাকো, যখন পেরেশানিতে থাকো, সেই সময় আল্লাহর কাছে দোয়া করো। পেরেশানগ্রস্ত ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কবুল হয়ে থাকে, তুমি নিজেই দোয়া করো তোমার দোয়া কবুল হবে। যেটা আপনি বলেছেন কাঠ মিস্ত্রি বলেন কাঠুরিয়া বলেন, তারা যখন বন জঙ্গলে কাঠ মিস্ত্রি আপনার কাঠুরিয়া কাঠ কাটতে যায় কত টেনশনের মধ্যে তারা থাকে,
ফিকির থাকে যে আমার পরিবারের জন্য আমার কি করতে হবে, বাইরে বের করতে হবে, টেনশনের মধ্যে কাজ করা,
টেনশন নিয়ে কাজ করা। তো এটা হচ্ছে পরিশ্রম, পরিশ্রমী ব্যক্তি সে যে নিজেও দোয়া করে। এর শর্ত হচ্ছে প্রত্যেকটা অবস্থায় শরীয়তকে মধ্যে নজর রেখে সামনে রেখে, শরীয়তের পাবন্ধ হয়ে শরীয়তকে সামনে রেখে কাটুরিয়া যদি কাঠমিস্ত্রি বা কাঠুরিয়া যদি নিজের জীবন ধারণের জন্য যে পরিশ্রম করে থাকে সেটা তার নাজাতের উসিলা হবে, তার পরিবার পরিজনকে ভরণ পোষণের জন্য যে হালাল উপার্জনের জন্য যে কষ্ট করতে যাচ্ছে সেটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হয়। আমার প্রিয় নবী আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে তরবিয়ত করে দেন, শিক্ষা দিয়েছেন জীবন কিভাবে চালাতে হবে। একটা কাঠমিস্ত্রি বলেন, রাজমিস্ত্রি বলেন, রাজা বলেন, প্রজা বলেন, কোন ব্যক্তি বাদ যায় রাসূল পাকের শিক্ষা থেকে, রাসূল পাকের তরবিয়ত থেকে। আল্লাহ তরবিয়ত করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরিশ্রম করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এই কারণে যাতে যাচাই হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্মফল উত্তম।
আল্লাহ আল্লাহ,
আমাদেরকে এখানে কর্ম করতে হবে। যেমন অনেক সময় বলা হয়, প্রশ্নও করে থাকে লোকেরা, অর্থাৎ আল্লাহ যদি আমাদেরকে ইবাদত করতে পাঠাই তাহলে আমরা কাঠ কাটতে হচ্ছে, রাজমিস্ত্রি কাজ করতে হচ্ছে, এত কাজ করতে হচ্ছে কেন?
না, অনেক সময় এটা বলা হয় না, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ইবাদতের
জন্য,
তাহলে আমার থেকে ইবাদত করতে হলে এই কাজগুলো কেন আমাদের করতে হবে?
করতে হচ্ছে আমাদেরকে ইবাদত
করো।
হুজুরে যখন আপনার ওয়াজের মধ্যে কোরআন পাকের আয়াত আসে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, এই আয়াতের মফহুম। তাহলে যদি ইবাদতের জন্য বানাই তাহলে এতগুলো কাজ কেন আমাদের? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরানী জীবনে আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, রাসূলের পাকের সুন্নাত মোতাবেক যদি কাঠমিস্ত্রি কাটু কাটে, কাঠমিস্ত্রি এবং আপনার কাঠে যদি কাটু কাটে রাসূলের পাকের নির্দেশ মোতাবেক, সেটা তার জন্য ইবাদত।
সুবহানাল্লাহ।
একজন কাঠমিস্ত্রি বা কাটুরিয়া সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে তার রিজিক তালাশের জন্য যখন সে গমন করবে সেখান থেকে ফিরে আসা পর্যন্ত আল্লাহর ফরায়েজ ফরজ ইবাদত যদি আদায় করে থাকে সারাদিন তার জন্য ইবাদত গণ্য হবে।
সে ব্যাপারে একটা হাদিস শরীফ কিতাবের মধ্যে বর্ণিত আছে, এই ব্যাপারে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের সারাংশ একবার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে নিয়ে উপস্থিত ছিলেন।
আচ্ছা আচ্ছা।
তো মজলিসের পাশ দিয়ে একজন শক্তিশালী এবং সুটাম দেহের অধিকারী এক যুবক এই মজলিসের পাশ দিয়ে গমন করছিল।
আচ্ছা।
সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইনাকে দেখে বলল, আহ, তার যৌবন এবং শক্তি যদি আল্লাহ তাআলার পথে ব্যয় হতো, তার যে শক্তিশালী দেহ রয়েছে, সুঠাম দেহ রয়েছে, এটা যদি আল্লাহ তাআলার পথের মধ্যে ব্যয় হতো।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম কি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এটা ওই মজলিসের মধ্যে বলছিলেন?
আচ্ছা।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা শ্রবণ করে বললেন যে যদি সে তার ছোট শিশুর রিজিকের সন্ধানের জন্য বের হয় তবে সে আল্লাহ তাআলার পথে রয়েছে।
সুবহানাল্লাহ।
এবং যদি এই ব্যক্তি নিজের বৃদ্ধ মা বাবার রিজিকের অন্বেষণের জন্য বের হয় তবুও সে আল্লাহ তাআলার পথের মধ্যে রয়েছে। যদি সে তার নেককার পুণ্যবান স্ত্রীর জন্য রিজিকের সন্ধানে যদি বের হয় তাহলে সে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে রয়েছে।
সুবহানাল্লাহ। তো সুন্দর বলেছেন।
আবার এটাও বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপরে ইরশাদ করলেন, যদি সে লোক দেখানো এবং গর্ব করার জন্য বের হয়। অনেক সময় আমাদের সমাজের মধ্যে এটা চিরচারি মানে বর্তমান সমাজের মধ্যে এটা ফ্যাশনের মতো অনুভূত হয় যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আমাকে কি দিয়েছে, শরীর দিয়েছে, বডি দিয়েছে, তো
অথবা ধন সম্পদ দিয়েছে,
অনেকে ভাবে দেখা যায় যে তার শরীর দিয়েছে, তার একটা যে বডি রয়েছে, বডি ফিটনেস, এটা মানুষকে দেখানোর জন্য অনেক সময় আল্লাহ তাআলার পানা স্কিন গেঞ্জি বা এই জাতীয় পোশাক আশাক পরিধান করে থাকে, কি জন্য? মানুষকে দেখানোর জন্য, রিয়ার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই হাদিস শরীফের মধ্যে বলেন, যদি সে লোক দেখানো এবং গর্ব করার জন্য বের হয় তাহলে সে শয়তানের পথের মধ্যে রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয়টাও রয়েছে না, মনে করেন কেউ ধন সম্পদ ইনকাম করছে এই জন্য যে আমি অনেক বড় সম্পদশালী হয়ে যাবো, যেন আমি অমুক মানুষ থেকে অমুক মানুষদের থেকে কি হতে পারে, বেশি ধনী লোক হতে পারে, মানে আমাকে মানুষ ধনী লোক বলবে, একটা মানে লোক দেখানোর জন্য, মানে তার ইনকামটা হচ্ছে কি নিয়তে, যেন আমি সবার এলাকার মধ্যে না একেবারে নামে দায় মানুষ হয়ে যায়, অহংকার করে একটা বিষয় চলে,
দাম্ভিকতা যেটা প্রদর্শন হয় মানুষের যখন পয়সা চলে আসে স্বাভাবিক, এই নিয়তে যার উপার্জন হয় স্বাভাবিক দাম্ভিকতা চলে আসে, অহংকার মানুষের মধ্যে চলে আসে, এটা ধ্বংসের কারণ হয়।
আসলে মাদারের ছেলে দর্শক শ্রোতা, খুব সুন্দর একটা বিষয় যে আমাদের প্রত্যেকটা হালাল রিজিক আমরা যে আয় রোজগার করি না কেন, আমাদের আয় রোজগার অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি মোতাবেক হওয়া চাই। এবং আরেকটা বিষয় যে আমরা ইতিমধ্যে শ্রবণ করলাম যে সকল কাঠ মিস্ত্রি বা কাঠুরিয়া বাইরে রয়েছে তারা কত বড় সৌভাগ্যবান যে তারা যে একটা মনের মধ্যে তারা ফিকির থাকে যে আমি আমার পরিবারকে ভরণ পোষণ করার জন্য আমি এই কষ্ট করে যাচ্ছি, এবং আল্লাহ তাআলা এটা বলেছেন যে পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন। তো আমরা যখন এবং যে সকল আজকে আমাদের সাথে শরীক হয়েছেন কাঠ মিস্ত্রি বা কাঠুরিয়া বাইরা এবং যে সকল পরিশ্রমী বাইরা, আমাদের অবশ্যই মনে রাখা উচিত আমি পরিশ্রম করছি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্ট অর্জনের জন্য, অবশ্যই এই আমার পরিশ্রম আল্লাহ তাআলা পছন্দ করছেন। এবং পরিশ্রমী ব্যক্তি আপনি কিছুক্ষণ আগে বলেন যে আমাদের জীবনেও একটু দেখলে আমাদের যে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে দেখি ইনি নিজের কাজ নিজেই করতেন,
সুবহানাল্লাহ।
মানে সবসময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো দেখা যেত কোনো কিছু প্রয়োজন হচ্ছে তিনি নিজে উঠে গিয়ে ওই কাজটা নিজে করে ফেলতেন,
এমনকি পরিবারের মধ্যে কখনো কখনো কাজ করে দিতেন। আচ্ছা, মহাতের মোমিনদের যখন কাজ করতেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি মেজাজ মোতাবেক কখনো কখনো ওনার সম্মানিত স্ত্রীগণদের সাথে কাজে শরীক
হতেন। আসলে এই নবীর আদর্শ যে নিজের কাজ নিজে করা, যারা এগুলো করবে তাদের তাদের নিজেরও উন্নতি হবে এবং নিজের দেশের একটা উন্নতি হবে। এবং সে সুবাদ একটা কথা মনে পড়লো, একদম একজন বন্ধু তার সে বন্ধু অন্য একটা উন্নতশীল উন্নত দেশ থেকে আসলো কি তার দেশের মধ্যে, তো এই বন্ধু তার বন্ধুকে জিজ্ঞাসা করলো এই বন্ধু তুমি যে দেশ থেকে যে উন্নতশীল দেশ থেকে আসলাম তো ওইখান থেকে এসে তুমি মানে স্পেশালি কি শিক্ষা তুমি পেয়েছো? তখন সে বললো আমি যে উন্নতশীল দেশ থেকে এসেছি ওই উন্নতশীল দেশ থেকে আমি একটা স্পেশাল একটা বিষয় শিখতে পেরেছি, সেটা হচ্ছে ওইখানে মন্ত্রী হোক মিনিস্টার হোক কোনো ভার্সিটির টিচার হোক যে হোক না কেন, সেটা হোক শায়খ সেটা হোক যে হোক না কেন, প্রতিটি মানুষই নিজের কাজ নিজেই করে ফেলে। এবং কি সে একটা উদাহরণ দিচ্ছে যে একটা ইউনিভার্সিটির একটা প্রিন্সিপাল তিনি একজন ব্যক্তি গিয়ে দেখতে পেলে যে ওই ইউনিভার্সিটির প্রিন্সিপাল তিনি নিজেই তার রুমের ময়লাগুলো পরিষ্কার করছে। একটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল মানে একটা বোঝাতে চাচ্ছে, এই জন্য কোন গোলাম হোক যে হোক না কেন এই ব্যক্তি বোঝাতে চাচ্ছিল এটা যে যেই তার কোনো ধনী লোক হোক গরিব লোক হোক প্রত্যেকটা মানুষ তারা কি করত নিজের কাজ নিজে করত। এক ব্যক্তি বলল যে ওই যে দেখতে পেল যে একটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল সে নিজের কাজগুলো নিজের রুমের ময়লাগুলো পরিষ্কার করছে, তো এই সুবাদে একজন ব্যক্তি গিয়ে বললো যে আমাকে দেন আপনি তো একজন সম্মানের ব্যক্তি আপনি কেন করছেন? তখন ওই ইউনিভার্সিটির প্রিন্সিপাল একটা কথা বলছিল যে আমি কি এখনো বুড়ো হয়ে গিয়েছি আমি এই কাজগুলো আমি তো এখনো কি আমার শক্তি রয়েছে আমার এই কাজগুলো করার? কিন্তু আজকে আপনি দেখবেন যে আমাদের মানুষের বর্তমান যুগের মধ্যে একটা এমন হয়ে গিয়েছে যে নিজের কাজ নিজে করব না, যার কারণে দেখা যায় নিজের শরীরেরও কি হয়ে যায় একটা মানে অলসতা ভাব চলে আসে দুর্বলতা ভাব চলে আসে। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি যে কাজটা করে গিয়েছেন নিজের কাজ নিজে না করা এই জিনিসটাও কি আমাদের থেকে দিন দিন দূর হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় নিজের কাজ নিজে না করার ক্ষেত্রে দেখা যায় যে আমি নিজের কাজ নিজে করছি না অন্যের মাধ্যমে করাচ্ছি, অনেক সময় এই ক্ষেত্রে দেখা যায় অন্য মানুষের মনের কষ্ট চলে আসে, যেমন আমি একটা কাজ নিজে করছি না আমি একটা বসা রয়েছি ভাই আমার অমুক কাজটা করে দেন একটু, অনেক সময় তার মনের মধ্যে চলে আসতে পারে দেখেন নিজের কাজটা নিজে করছে না আমাকে দিকে দিয়ে করাচ্ছে। তাহলে যে নিজের কাজটা নিজে করার ক্ষেত্রে যে আদর্শ আমাদের নবী শিখিয়ে গিয়েছেন এটার মধ্যে কত ফজিলত রয়েছে।
অবশ্যই রাসূল পাকের সুন্নতের মধ্যে হচ্ছে আজমত ফজিলত, কেননা দেখেন আজকে রাসূল পাক আমাদেরকে শিখিয়েছেন নিজের কাজ নিজে করার পরিশ্রম করার জন্য যত ফজিলত রয়েছে পরিশ্রমের অলসতার কোনো ফজিলত নাই। অলসতার শুধু আপনার যারা অলস তার কোনো ফজিলত পাওয়া যাচ্ছে না। দেখা যায় যেমন দেখেন যারা অলস হয়ে বসে থাকে পয়সাওয়ালা হোক ধনী হোক গরিব হোক যারাই হোক নিজেরা চিন্তা করলে নিজেদের মধ্যে দেখতে পাবে যারা অলস হয়ে বসে থাকে নিজেরা নিজের কাজ করে না এবং পরিশ্রম করতে সাহস করে না তারা অটোমেটিক রোগাক্রান্ত হয়ে যায়। আজকে আপনি দেখতে পাবেন ডাক্তারের কাছে যখন যায় ডাক্তার তখন বলে যে তুমি পরিশ্রম করো, পরিশ্রম যদি করার কিছু না থাকে লজ্জা করে তাহলে তুমি এমনি দৌড়াদৌড়ি করো এমনি হাঁটো। আজকে আপনি পার্ক গুলাতে গিয়ে দেখেন বৃদ্ধ বৃদ্ধ মানুষ যুবক মানুষ দেখবেন আপনি হাঁটতেছেন রাস্তার মধ্যে দেখেন হাঁটতেছেন, কেন? সে উপযুক্ত সময় পরিশ্রম না করার কারণে, বসে থাকার কারণে, তার টাকা আছে চাকরি দিয়ে কাজ করিয়েছেন নিজের কাজ নিজে করে নাই। রসুলবা যেটা বলছেন আপনার আছে ভালো কথা, কিন্তু ওটা ফজিলত হচ্ছে নিজের কাজ নিজে করা, একটা ফজিলত দিতে হবে। দ্বিতীয়ত তার শরীর কি থাকবে স্বাস্থ্য ভালো থাকবে
না, ইবাদত করতে কি হবে আমার সুবিধা হবে আসানি হবে, মাশাআল্লাহ। আসলে মাদ্রাসা ছেলে দর্শক শ্রোতা পরিশ্রমী ব্যক্তি তিনি আমাদের আমাদের জীবনের মধ্যে যদি আমরা দেখি আমাদের এলাকার মধ্যে যদি আমরা দেখি দেখতে পাবো যে অনেক ব্যক্তি তার অনেক হায়াত আসলে আল্লাহ তাআলা হায়াতের মালিক অবশ্যই ঠিক আছে, দেখা যায় অনেকের শরীর অনেক বয়স হয়ে গিয়ে তারপর তার শরীরটা কি মানে এখনো পর্যন্ত তার শক্তি সামর্থ্য অনেক তার কায়েম রয়েছে, কারণটা কি হয়তো দেখা যায় তার যুবক বয়সটা দেখা যায় হয়তো তিনি পরিশ্রম করে এসেছেন যার কারণে তিনি বুড়ো হয়ে যাওয়ার পরেও তার শক্তি সামর্থ্য এখনো টিকে রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিশ্রমী ব্যক্তি হওয়ার সে সৌভাগ্য নসিব করুন। আসলে মাদ্রাসার দর্শক শ্রোতা আমাদের আজকে যে বিষয়টা রয়েছে নিয়েছি আমরা কাটুরিয়া এবং কাঠমিস্ত্রিদের পরিশ্রম, এই যে কাটুরিয়া যারা গাছ নিধন করে অথবা গাছ কাটে এক্ষেত্রে কোনো একটা বিষয় দেখা যায় যারা গাছ কাটে তো গাছ কাটার ক্ষেত্রে অনেক কিছু নিয়ম কানুন রয়েছে,
অবশ্যই
অবশ্যই যে এই গাছটার এত বয়স পরে এই গাছটা কাটতে হবে। যেমন সরকার থেকে বলেন বিভিন্ন বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন বয়স সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেটা কাটুরিয়ারা হয়তো আমরা জানি না, কিন্তু যারা কাটুরি তারা জানে এটা। জানার পরেও তারা দেখা যায় যে তারা বিভিন্ন কম কাঠ দিয়ে বেশি টাকা ইনকামের নিয়তে তারা কি করে, এদের খুব আর্লি একটা সরকারের নিয়ম না মেনে তারা কি করে গাছটা নিধন করে ফেলে।
আসলে দেখেন প্রত্যেকটা জিনিসের কিছু রুলস এন্ড রেগুলেশন রয়েছে, নিয়ম কানুন রয়েছে, শৃঙ্খলা রয়েছে। যে সেটা যেটাই হোক, আমরা যা প্রতিদিন যেভাবে জীবন অতিবাহিত করছি এটার একটা যেমন নিয়ম শৃঙ্খলা রয়েছে, আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডের ঠিক তেমনি প্রাকৃতিক যে পরিবেশটা রয়েছে, আল্লাহ তাআলা প্রদত্ত যে পরিবেশটা রয়েছে প্রাকৃতিক পরিবেশ, এটারও কিছু নিয়ম কানুন রয়েছে। বলা হচ্ছে এটার উপর যদি অযাচিত হস্তক্ষেপ করা হয় প্রকৃতির উপর, আল্লাহ তাআলা যে আমাদের নিয়ামতগুলো দিয়েছেন প্রাকৃতিক নিয়ামত, এগুলার উপর যদি আমরা অযাচিত হস্তক্ষেপ শুরু করে দিই তাহলে পরিবেশও আমাদের উপর বিরূপ প্রতিক্রিয়া করতে শুরু করবে। পরিবেশের উপর যদি আমরা অযাচিত হস্তক্ষেপ করে থাকি তাহলে পরিবেশও আমাদের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। যেমন এক বৈজ্ঞানিক গবেষণার মধ্যে দেখা গিয়েছে কোনো একটা দেশের মোট আয়তনের যেটা আয়তন হবে সে আয়তনের 25% বনভূমি থাকা আবশ্যক,
আবশ্যক যেটা বলা,
যদি ওই ওই দেশের আপনার এলাকা যদি 100 বর্গ কিলোমিটার হয় বা 100 বর্গ কিলোমিটার হয়, সেখানের মধ্যে 25 বর্গ কিলোমিটার বনভূমি থাকা আবশ্যক।
আল্লাহ,
আর 75 বর্গ যাই থাক কিন্তু 25 বর্গ কি থাকতে হবে,
বনভূমি,
অর্থাৎ বৃক্ষ দ্বারা গাছ দ্বারা আচ্ছাদিত এলাকা থাকতে হবে। তো আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা 1,47,570 বর্গ কিলোমিটারের আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যে 25% যদিও বনভূমি নেই, এক গবেষণার মধ্যে দেখা গিয়েছে যে আমাদের বাংলাদেশের মোট আয়তনের প্রায় 17% হচ্ছে বনভূমি, কিন্তু যেখানে থাকার কথা ছিল আপনার 25% কিন্তু সেখানে আমাদের বাংলাদেশের মধ্যে রয়েছে 17%, আমাদের যেই প্রয়োজন ছিল সেখান থেকে আমরা আরো 8% কম রয়েছে। তো আসলে এটার জন্য সরকারি ভাবে
বিষয়টা আপনি বললেন যে আসলে আমাদের একটা 100 ভাগের মধ্যে 25 ভাগই হওয়া দরকার,
বনভূমি
হওয়া দরকার। এই বিষয়ে আমরা আর কিছুক্ষণ পর ইনশাল্লাহ আরো বিশ্লেষণ ভাবে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। আমরা এবার যাবো আপনাদের, যারা আমরা আপনারা আমাদেরকে কল দিচ্ছেন, SMS দিচ্ছেন, সেদিকে ইনশাল্লাহ যে আমাদেরকে কল শুনিয়ে দিন।
ওয়ালাইকুম
আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমি মোহাম্মদ রাহেলউদ্দিন আক্তার। আজকে বিষয় কর্মস্থিতি দিয়ে জীবন সম্পর্কে আলোচনা, যে অনেক ক্লায়েন্ট আছে যারা অক্লান্ত পরিশ্রমের পরেও যথাযথ তাদের মজুরি পায় না এবং মজুরি না পাওয়াটা একটা কারণ, আর অনেক সময় এনারা সময় পায় না। তো ওদের জন্য দাওয়াত ইসলামের কাজ অথবা দিন ইসলামের ইসলামী কাজগুলো যথাযথ ভাবে করতে পারে না, তো এদের জন্য কোনো মাতানুকূল থাকলে জিজ্ঞাসা করতে পারি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ইসলামে তিনি কল করেছেন যে তিনি দুইটা বিষয় বলেছেন, একটা হচ্ছে অনেক সময় যাদের তারা সারাদিন কাজ করার পরে মজুরি পায় না, দ্বিতীয় একটা বিষয় বলেছে সেটা হচ্ছে তাদের এই যে কাজ করার ক্ষেত্রে তারা বিভিন্ন দিন ইসলামের কাজ বলেন, দিন ইসলামের খেদমত করেন, এগুলো সময় পায় না। ইনশাল্লাহ আমাদের আরেকটি কল নিব, এরপরে আমরা এই বিষয়ে আলোচনা করব। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন।
আমি মোহাম্মদ আজমপুর বলতেছি, পরিচয় মাদ্রাসা শরীফ এলাকা থেকে। মাশাআল্লাহ মাদ্রাসা চ্যানেল সিলসিলা অনেক সুন্দর, মদিনা মদিনা। হ্যাঁ, আল্লাহ তালা মাদ্রাসা চ্যানেলকে প্রত্যেক ঘরে ঘরে মাদ্রাসা চ্যানেল আরাম করে দিচ্ছি। তো আজকে শ্রমে জীবীদের জীবনী সম্পর্কে, তাও আবার কাঠ মিস্ত্রিদের ব্যাপারে অনেক সুন্দর সিলসিলা। তো আমার একটা আরো হচ্ছে, অনেকে কাঠ মিস্ত্রি কাজ করে বিভিন্ন কিছু তৈরি করে, জানাজার কাঠ, তো ওরা এগুলো তৈরি করে, তো এখন এগুলো সবই ওরা পাবে, এগুলো অনেক কিছু তো ভালো কাজে ইউজ করা হয়। তো এ ব্যাপারে যদি কোনো মাদের ফুল থাকে আর কি জানালে মদিনা মদিনা হবে। জাজাকাল্লাহ, সালাম আলাইকুম রাহমাতুল্লাহ।
মাশাআল্লাহ, আপনি আমাদেরকে কল করেছেন, আপনাকে মোবারকবাদ জানাই। আমাদের এই দর্শক তিনিও এই বিষয়টা বলেছেন, যারা এই যে কাজগুলো করে তাদের ফজিলতের ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে কিছুক্ষণ আগেও আলোচনা করেছি, যারা এই যে পরিশ্রমগুলো করে তাকে তাদের অনেক ফজিলত রয়েছে। এবং আরেকটি বিষয় যেটা আমি এই কল থেকে হয়তো বুঝতে পারলাম, যে জানাজার কাঠ নির্মাণ করা হয়তো বা এক্ষেত্রে বলতে গেলে হয়তো বা যেই সকল কাঠুরিয়া বা কাঠ মিস্ত্রিরা তাদের যে জিনিস তারা তৈরি করছে এই জিনিস দিয়ে হয়তো বা নেকির কাজ করা হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমি যে কাঠটা নির্মাণ করছি এটাতে বসে কেউ
মসজিদের
মিম্বর শরীফ হতে পারে, যে কোনো
প্রদান করা হয়,
হ্যাঁ মাশাআল্লাহ, যে কোনো জিনিস হয়তো হতে পারে যে আমার এই নির্মাণ যে জিনিস আমি করছি এটা হয়তো ভালো কাজে ব্যবহার করা হবে। তো এই তাই হয়তো এটা এরকম হতে পারে ফজিলতের ক্ষেত্রে, তার যদি নিয়তটা থাকে।
এ
ব্যাপারে কি বলবেন?
নিয়তের উপর নির্ভর করবে। এমনি তো সওয়াবের কাজ, কাঠুরিয়াওয়ালার কাঠ মিস্ত্রি যারা রয়েছেন এরা যে কাজগুলো করে পরিশ্রমের কাজ, তো পরিশ্রমের মধ্যে তো সওয়াব রয়েছেন, তার কাজগুলো ভালো কাজ ব্যবহার অটোমেটিক সওয়াব সে পাবে। বেশি সওয়াবের জন্য প্রয়োজন তার নিয়ত,
কারণ
হাদিসের পাকের মধ্যে রয়েছেন নিয়তুল মুমিন খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত হচ্ছে তার আমলের উপর নির্ভরশীল। অর্থাৎ সে ভালো যদি নিয়ত করে তাহলে তার আমলের প্রতিদান সেরকম পাবে, খারাপ নিয়ত করে সেরকম পাবে। এখন একজন কাঠমিস্ত্রি যদিও মজুরি নিয়ে মসজিদের মিম্বার কিংবা জানাজার খাট তৈরি করে, যখন করার সময় নিয়ত থাকে আমার এই কাজ দিয়ে দিনের খেদমত হবে, ইমাম সাহেব খতিব সাহেব খুতবা প্রদান করবেন, সেই জন্য আন্তরিকতার সাথে এটা তৈরি করতে
হবে, আন্তরিকতার সাথে যে আমার যে কাজটা করছে এই কাজটা দিয়ে এই জায়গার মধ্যে বসে ইমাম সাহেব খতিব সাহেব কি করবেন, খুতবা দিবেন,
মসজিদের মধ্যে আমার জিনিসটা থাকবে, এই আন্তরিকতা যদি ওনার কাছে থাকে তাহলে মজুরি নেওয়ার পরেও
প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি কাজের আগে, প্রত্যেকটা শ্রম আমাদের প্রতিটা দিন ইসলামের কাজ, প্রতিটি কাজের আগে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো নিয়ত করার সে সৌভাগ্য নসিব করুক। আমাদের দিনে প্রথমে কল করেছেন এই বিষয়ে তিনি আরেকটু বলেছেন, এ ব্যাপারে রকম আপনি কি বলবেন?
মজুরির ব্যাপারে ইনি বলেছেন
যে মজুরি হয়তো বা দেখা যায় তিনি সারাদিন কাজ করবেন কিন্তু নিজের সময় মজুরি দেয় না, এ ব্যাপারে সংক্ষিপ্ত আপনার মতামত?
আলহামদুলিল্লাহ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এই ইসলামের মধ্যে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সবকিছু বিধিবিধান কিন্তু ইসলামের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মজুরির ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন। যেমন একটা হাদিস শরীফ রয়েছে যেটার সারাংশ এরকম, সারাংশ আরজ করছি যে শ্রমিকের মজুরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক যেটা তার মজুরি যেটা সেটাকে পরিশোধ করতে জন্য দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন। তো এটা যারা হাদিস শরীফটা না জানার কারণে বা এলমে দিন না থাকার কারণে
অনেক সময় দেখা যায় কোন ভাই আপনার এতে জিনিসটা তাদের জানাও থাকে, ঠিক আছে, জানা থাকার পরে দেখা যায় তারা আসলে আল্লাহ তাআলার ভয় তাদের মনে মনে থাকে না, যার কারণে এটা জানার পরেও যে আমার টাকা, আমার ব্যবসা, আমার আমার সবকিছু ঠিক থাকতে হবে, এই মজুরির এসে তার কি হয়েছে চিন্তা করা আমার সময় নেই, এই প্রশ্নটা অনেকের মধ্যে চলে আসে। এটা
এই ধরনের মন মানসিকতা আসলে পরিবর্তন করা উচিত। আমি যেরকম মানুষ, আমার যেভাবে সংসার রয়েছে, আমার যেভাবে ইনকাম রয়েছে, ঠিক তেমনি এই মজুর যে কাজ করেছে, যে পরিশ্রম শ্রম দিয়েছে, শ্রম দেওয়ার পিছনে তার একটা পরিবার রয়েছে, তার মা বাবা রয়েছে, এই বিষয়টা আসলে আমাদেরও খেয়াল রাখা উচিত যে আমরা যেন তার পারিশ্রমিকটা সাথে সাথে দিয়ে দিই। যেভাবে হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ হয়েছে ঘাম শুকানোর আগে দিয়ে দেওয়ার ব্যাপারে,
মানবতার একটা হেলাপ না, একটা মানুষের মধ্যে একটা ন্যূনতম মানবতা থাকা দরকার। যেমন একজন মানুষ, গরিব মানুষ আমার কাছে কাজের জন্য আসলো, আমি আজকে তাকে ঠকাচ্ছি, জুলুম করতেছি, সেটার পরিণাম দুনিয়াতে তাকে ভোগ করতে হবে, দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে শাস্তির হকদার সে হবে, জাহান্নামের শাস্তির হকদার হতে হবে। যেটা আমরা হাদিসা পাকের মধ্যে রয়েছে, হাদিসা পাকের খোলাসা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি একজন সাহাবায়ে কামাল এবং হৃদয়দেরকে জিজ্ঞেস করেছেন, তোমরা কি জানো মানুষদের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে মুফলিস অর্থাৎ গরিব কে? তখন বলেছেন, আমাদের মধ্যে হুজুর গরিব তো স্বাভাবিক, যার টাকা পয়সা কম, দিনার দেরহাম কম, তাকে আমরা গরিব বলি, যার অর্থ সম্পদ নাই। তখন আল্লাহ রাসূল বলতেছেন, সে প্রকৃত গরিব নয়, প্রকৃত গরিব হবে সে যে কিয়ামতের দিন অনেক নামাজ, অনেক রোজা, হজ, যাকাত, দান, সাদকা এগুলো নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে কাউকে ঠকিয়েছে, কাজে এনে তার মজুরি আদায় করেনি, সেই ব্যক্তি এসে তার ব্যাপারে মোকদ্দমা দায়ের করবে, আল্লাহ এই ব্যক্তি আমার মজুরি আদায় করেনি, আমার উপর জুলুম করেছে। তখন তার নিকিটেকে নামাজের সওয়াব, রোজার সওয়াব ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে।
আল্লাহ আল্লাহ, খুব কত মারাত্মক বিষয় মাদান ছিল দর্শক শ্রোতা, যে আমরা হয়তো অনেক ইবাদত করে যাচ্ছি, অনেক কিছু করে যাচ্ছি, কিন্তু আমরা মানুষের হকের ব্যাপারে খেয়াল না রাখার ক্ষেত্রে এবং এই যে শ্রমজীবীদের জীবনের ক্ষেত্রে, শ্রমের ক্ষেত্রে মানুষ এই যে তাদের মজুরিটা সময় মতো না দেওয়ার ক্ষেত্রে যে তারা গাফিলতি করে থাকে, এ বিষয়ে অবশ্যই অবশ্যই আমাদের আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। কারণ অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা একদিন যে আমাদের কিয়ামতের দিন রেখেছেন, এই কিয়ামতের দিন আমাদের প্রত্যেকটা কিছুর হিসাব রয়েছে। যে একজন ব্যক্তি আমাদেরকে তিনি কল করেছেন, তার কলম শেষে তিনি এটাও বলেছেন যে অনেক ইসলামী ভাই তারা পরিশ্রম করে থাকে, কিন্তু তাদের এই যে পরিশ্রমের মধ্যে তারা কিভাবে দিন ইসলামের জন্য সময় দিবেন, অথবা তারা কিভাবে জন্য ইবাদতের সময়টা ব্যয় করে নেবেন, অথবা তাদের এটাও প্রশ্ন ছিল তার অনেকে তারা সারাদিন পরিশ্রম করে এজন্য তাদের সময় ব্যয় করার সুযোগ হয় না, যে তাদের কাজটা যতক্ষণ পর্যন্ত হয় না, এরকম একটা বিষয় বলেছেন।
আচ্ছা হ্যাঁ, আমাদের ইসলামী ভাই যিনি প্রথমে আমরা কলটা শুনেছি, যিনি আমাদের কল করেছেন, যে রায়হান ভাই বলেছেন যে কাজ করে ঠিক আছে, কাজের ফাঁকে ফাঁকে দিন ইসলামের যে কাজটার কথা বলেছেন ইনি, দাওয়াত ইসলামের মাদানী কাজের কথা বলেছেন। তো আসলে দেখেন, যে যেখানে আছি হালাল উপার্জন করা এটাও তো ফরজ রয়েছে, হালাল উপার্জন করা এটাও ফরজ রয়েছে। এই হালাল উপার্জনের ভিতরে ভিতরে আমি চাইলে আমার নিজের ইনফ্রাদি ইবাদত, ইনফ্রাদি নিজের জিকির আজকার দুরুদে পাক, আমি একটা আসবাবপত্র তৈরি করছি, হয়তো আমরা অনেক সময় দেখা যায় কাঠ মিস্ত্রির দোকানদার একজন আরেকজনের সাথে অহেতুক কথাবার্তা বলে, বাড়ির কথা বলে, একজন আরেকজনের গীবত করতে দেখা যায়।
মানে এটাও দেখা যায় যে কাঠ গাছ কাটছে, যেমন আমরা একটা মাদ্রাসা গোস্তামে দেখতেও পেলাম তারা গাছের কাজ করছে, এখন তাদের এই সময়টা মানে অতিবাহিত করার জন্য দেখা যায় গানও বাজিয়ে দেয়।
আল্লাহ আল্লাহ,
মানে মোবাইলের মধ্যে বলেন, এখন তো মোবাইলে শর্টকাট আপনার বিভিন্ন গান বাজনা চলে এসে গিয়েছে, দেখা যায় মোবাইলের মধ্যে গান বড় করে বাজিয়ে বাজিয়ে তাদের মাইন্ডকে মনকে কি মানে আনন্দ দেওয়ার জন্য দেখা যায় যে গান বাজিয়ে
বাজিয়ে। দেখেন এই যে আপনি যেটা বলছেন যে আসলে হাদিসে মুবারকার মধ্যে একটা বর্ণিত হচ্ছে এরকম যে আমরা ব্যবসা করছি, এটা হালাল ব্যবসা, কাঠ মিস্ত্রির ব্যবসা, এটা অবশ্যই
অবশ্যই
হালাল ব্যবসা রয়েছে আলহামদুলিল্লাহ। তো এই হালালের মধ্যে যখন গান বাজনা চালানো হচ্ছে, হালাল ব্যবসার মধ্যে এটা কিন্তু হারাম প্রবেশ করে যাচ্ছে। আর হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের সারাংশ, যতদূর পর্যন্ত গানের আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ যতদূর যাবে ততদূর পর্যন্ত রহমতের ফেরেশতা দূর হয়ে যাবে।
আল্লাহ আল্লাহ।
তো দেখেন ব্যবসাটা একটা পবিত্র জিনিস।
আপনি যে কথাটা বললেন যে ততদূর পর্যন্ত কি হয়ে যাবে, আল্লাহ
রহমতের ফেরেশতারা দূর হয়ে যাবে।
অনেক ব্যবসায়ী, অনেক মিস্ত্রি ভাই বলে, অনেক পরিশ্রমী ভাই বলে, তারা চায় আমার ব্যবসার মধ্যে বরকত হোক, আমার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। তাহলে এই যে আপনি কথাটা বললেন, এখন আমি আমার ব্যবসার কাজের ক্ষেত্রে সবসময় আমার কাজের ক্ষেত্রে রেখে দিলাম কি গান বাজনা গুনাহের আড্ডা, তাহলে আমি কিভাবে
হয়তো বরকতের আশা করি,
বরকতের আশা করি আমরা, কিভাবে আমি বরকতের আশাটা আসলে আসে।
একটা হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ হচ্ছে হারাম জিনিসের মধ্যে কোনো উপকারিতা নেই, হারাম জিনিস থেকে এটা বরকত যেটা এটা উঠিয়ে নেওয়া হয়েছে।
আল্লাহ আল্লাহ।
হারাম জিনিসের মধ্যে না রোগের শিফা রয়েছে, হারাম জিনিসের মধ্যে না বরকত রয়েছে, কারণ এটা হারাম হওয়ার কারণে এটা থেকে যে উপকারিতা যেটা রয়েছে, যেটা বরকত রয়েছে, সেটা এখান থেকে
তুলে নেওয়া। তিনি যে কাজটা করছে এটা অবশ্যই হালাল,
অবশ্যই।
এর পাশাপাশি কিন্তু দেখা যায় যে তারা বিভিন্ন গুনাহের কাজগুলো করে ফেলে, যার কারণে আমার বরকত বলেন, এই যে আল্লাহ তার রহমত বর্ষিত বলেন, এগুলো কিন্তু আমরা মাহরুম হয়ে যাই।
অর্থাৎ একজন কাঠ মিস্ত্রি বলেন, যে ভাই আমাদের ফোন করেছেন, কল করেছেন, অর্থাৎ কাজের মধ্যে ব্যস্ততাকে পরিশ্রমী ব্যক্তি, যার কারণে মাদানি কাজ করার দিনে ধারণা থাকা, যেমন বলতেছে আমি কিভাবে করব, সারাদিন পরিশ্রম করার পরে আমার সময় হয় না। অথচ আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে, বিদেশের মধ্যে মানুষ হার্ড পরিশ্রম করে থাকে, সকাল 4টার দিকে মানুষ ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, বিকাল 5টা সময় থেকে ডিউটি থেকে আসে, এমন লোক দেখেন 12 ঘন্টা 13 ঘন্টার উপরে সে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, আমাদের দেশের মধ্যে আছে, কঠোর পরিশ্রম করে আসার পরেও এমন অনেক মানুষকে ইসলামকে দেখা যায় যারা দিন শিকার জন্য, কোরআনে পাক শিকার জন্য মাদ্রাসাত মদিনা বালাগানের মধ্যে বসে যায়,
সুবহানাল্লাহ,
এবং মাদিনা হালকার মধ্যে বসে যায়, নিকির দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যায়। এটা হচ্ছে তার মানসিকতার উপর নির্ভর করতেছে, তার আখরাতের জল্পনা,
তার একটা মনের মধ্যে এটা রয়েছে যে আমার কোরআনে পাক শিকাটা আমার জন্য অনেক জরুরি, এবং আমি কোরআনে পাক না জানলে আমার জন্য শিকাটা ফরজ আইনা রয়েছে, এবং ইলমেজিন তার হচ্ছে গুরুত্ব।
ইদ্দিসুদ যেটা বলছেন যে মানসিকতার ব্যাপার, এটা আসলে মানসিকতার ব্যাপার, যে আমার একজন এরকম ইসলামী ভাই যিনি কাঠ মিস্ত্রির কাজ করে, তো ইনার সাথে আমার বিভিন্ন সময় কথাবার্তা বলার বা বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয়েছে। তো আমি ইনাকে দেখেছি আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, ইনি কাঠ মিস্ত্রির কাজ করে ঠিক, ফার্নিচার তৈরি করে ঠিক, কিন্তু এটার ফাঁকে ফাঁকে সে প্রত্যেক বৃহস্পতিবার,
আচ্ছা,
আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সব এক সুন্নতে পরে ইজতেমার মধ্যে নিজেও আসে এবং নিজের আন্ডারে তার অধীনস্থ দোকানের মধ্যে যে কয়েকজন কর্মচারী রয়েছে এদেরকে নিয়ে এসে এদেরকেও কি করে নামাজের তাকিদ দিয়ে থাকে এবং এদেরকেও মসজিদের মধ্যেও পাঠিয়ে থাকে। অনেক দেখেন অনেকে বলে যে আমার নামাজ পড়ারও সময় হচ্ছে না, আমার এই যে কাজের জন্য, আমার এটার জন্য। আর আপনি যেটা বললেন যে একটা ইসলামী ভাই তিনি নিজের কাজও করতেন, ফরজ নামাজও আদায় করতেন,
দাওয়াত ইসলামের সাথে সুন্নতের মধ্যে আসছেন, এমন এমন অনেক সময় দেখা যায় যে দাওয়াত ইসলামের যে বড় বড় ইজতেমায় যিকির নাদ মাহফিল হয়, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম সমূহ হয়, এই প্রোগ্রামগুলোর মধ্যে তিনি আরো ইসলামী ভাইদেরকে নিয়ে শরীক।
এখানে কিন্তু তার ব্যবসার কোনো ক্ষতি হচ্ছে,
ব্যবসার মধ্যে ক্ষতি হচ্ছে না, ইনি আরো বলে আমার এগুলার দ্বারা আরো ব্যবসার মধ্যে বরকত হয়।
সুবহানাল্লাহ। এবার আপনি যে বললেন না যেখানে আল্লাহ তাআলার যে
যত জীব রয়েছে প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদার হচ্ছে আল্লাহ। আমরা যে রিজিকের জন্য আমরা এভাবে ফরজ এবারত থেকে দূরে সরে যাচ্ছি এটা আমাদের এলমেদিন না থাকার কারণে, এবং সেটা আমাদের বরকত হচ্ছে না। অথচ আল্লাহ পাক রব্বুল আমাদের রিজিকের জিম্মাদার, আমাদের রিজিক যেটা তকদির রেখেছেন সেটা আমাদের কাছে আসবেই। অন্যদিকে আপনি চিন্তা করুন, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি শুরুতে, আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে দুনিয়াতে আসার মকসাদ উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। তো আমরা বাঁচবো কেন? আমরা বেঁচে থাকবো আল্লাহর ইবাদতের জন্য। তো বাঁচার জন্য আমাদের খাওয়ার প্রয়োজন, খাওয়ার জন্য কাজের প্রয়োজন। আমরা কাজ করতেছি খাওয়ার জন্য, কাঁদছি বাঁচার জন্য, বাঁচতেছি ইবাদতের জন্য। যেটা মূল মকসাদ সেটা যদি ফোত হয়ে যায়, সেটা যদি নষ্ট হয়ে যায়, তো এই কাজ কার জন্য? একজন ইমানদার মুসলমান যদি হয়, একজন ইমানদার মুসলমান হয় তার সেদিকে চিন্তা করতে হবে, আমি কাজ করতেছি এত কিছু যা এজন কষ্ট, সবকিছুর আমার মূল মাকসাদ উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত। যেটা আমার উদ্দেশ্য সেটাই যদি আমার
ছুটে যায়, আমার থেকে
ছুটে যায়, তো এই কাজ কার জন্য? যেদিকে আমরা দেখতেছি পরিশ্রম করার পরেও যে নামাজ থেকে দূরে, ইবাদত থেকে দূরে, তার বরকত হয় না, বরকত শূন্য হয়ে থাকে। আলহামদুলিল্লাহ রকম ভাই যেটা বলেছেন, কাঠ মিস্ত্রি কাজ পরিশ্রম করার পরেও নামাজের থেকে অলসতা করে না, নামাজ আদায় করে, এমন কর্মচারীদেরকে নামাজের সুযোগ দিয়ে থাকে। অনেক ব্যবসায়ী সেরকম রয়েছেন, অনেক পারিশ্রমিক এরকম রয়েছেন, তার ব্যবসার মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে নিঃসন্দেহে বরকত হয়ে থাকে।
আমি ইবাদত করব, আমার মন মানসিকতা যদি তাকে আমি দিনের সামনে কেতমত করব, তাহলে অবশ্যই সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক যে আপনারা যারা আমাদের কল করছেন সেদিকে যাবো ইনশাআল্লাহ। আমাদের অনেক সাহেব কল করছেন, বিভিন্ন মতামত জানাচ্ছেন, যে আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ফতেয়াবাদ, চট্টগ্রাম থেকে। আলহামদুলিল্লাহ, ধারাবাহিক অনুষ্ঠান সমাজীবীদের জীবন, আজকের বিষয় কাঠ মিস্ত্রিদের পরিশ্রম সম্পর্কে আলোচনা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বিষয় নেওয়া হয়েছে। কাঠ মিস্ত্রিরা অনেক পরিশ্রম করে থাকে, পাশাপাশি যদি তারা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার মন মানসিকতা রাখতো তাহলে অনেক ভালো হতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামের মদানী মহলে সম্পৃক্ত হওয়ার, সুদৃষ্ট থাকার তৌফিক দান করুক। দিনের খেদমত করার, সুন্নতের খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমরা আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতকে, সকল উলামায়ে আহলে সুন্নাতের ছায়া আমাদের উপর পদার্পণ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয় আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। এবং যে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সম্পর্কে আপনি তুলে ধরেছেন, যে যারা কাঠ মিস্ত্রির বাইরে রয়েছেন, যারা বিভিন্ন পরিসরের মানুষ রয়েছেন, তারা যেন এই দাওয়াত ইসলামের সুন্দর মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে যায়। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
চট্টগ্রাম পরিচর থেকে মোহাম্মদ তানভীর আত্তারি। মাদিনী চ্যানেলের অনুষ্ঠান শ্রমজীবী মানুষের জীবন খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বই খুবই প্রয়োজনীয় এবং খুবই শিক্ষণীয়। এই অনুষ্ঠান থেকে আমরা প্রত্যেকটি পর্ব থেকে জানতে পারি শ্রমজীবী মানুষদের সম্পত্তি, এবং এর থেকে যে মাদিনী ফুল বের হয় তা আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথে কাজে লাগিয়ে চলতে পারি। আজকের অনুষ্ঠান এর পর্বের নাম কাঠ মিস্ত্রিদের জীবন। তো আশা করি যারা আজকে মোবাইলরা রয়েছে এনাদের থেকে এ সম্পর্কে মাদিনী ফুল আমরা হাসিল করতে পারবো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকেও বরকত নসিব করুক যে মাদানী চ্যানেল বাংলার এই অনুষ্ঠান সম্পর্কে আপনি মতামত দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল বাংলার সাথে থাকার সে সৌভাগ্য নসিব করুক। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন।
আমি মোহাম্মদ ইমরান হোসেন নকিব আত্তারি বলছিলাম কাঠুরিয়া। অথবা কাঠ মিস্ত্রীরা যখন জিনিসগুলো বানায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দেখা যাচ্ছে অনেক সময় এগুলো ওদেরকে দৈনিক বেতন দিয়ে রাখা হয়, কিন্তু দৈনিক কাজ শেষ করার পরও ওদের বেতনটা পার্শ্বিকটা দৈনিক না দিয়ে কয়েকদিন পরে দেওয়া হয়, তাদের পার্শ্বিকটা সাথে সাথে দেওয়া হয় না। এই ব্যাপারে আমাকে একটু মাদানী ফুল দিলে মদিনা মদিনা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ, আপনি যে বিষয়টা বলছেন যে মজুরির ব্যাপারে, আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। অবশ্যই উচিত যে একটা মানুষের বিবেক আমাদের যেটা বলেছেন যে একটা মানবতাও আমাদের একটা মনের মধ্যে রয়েছে, একটা বিবেক রয়েছে যে এই ব্যক্তি এত কষ্ট করে তার পরিশ্রমটা করে যাচ্ছেন, আমি কেনই বা আমার নিজের একটু নফসের কথার মধ্যে পড়ে গিয়ে যে আমার টাকা ইনকাম আমার টাকা লাভের জন্য তাকে এই মজুরি সময় মতো না দেওয়া। আমাদের রুকন ভাই যে বিষয়টা বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস সম্পর্কিত মজুরি তার গাম শুকানোর আগে দিয়ে দেওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার সে সৌভাগ্য নসিব করুক। মাদানী চ্যানেল দর্শক, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে আমাদের রুকন ভাই বলছিলেন যে কাটুরিয়া যারা, তারা একটা সরকারি নিয়ম অনুযায়ী, একটা নিয়মতান্ত্রিক অনুযায়ী তারা কি করে না যে গাছ কাটে না, দেখা যায় তারা অর্থের লোভে তারা গাছ খুব আর্লি, গাছ একটা বয়স দিয়ে একটা বয়স পর্যায়ে গাছ কাটতে হবে এটা না করে তারা নিয়ম লঙ্ঘন করে তারা গাছ কেটে ফেলে, এবং এর সম্পর্কে তিনি আমাদেরকে বলছিলেন, সেদিকে যাবেন ইনশাআল্লাহ।
যেটা আমরা বলছিলাম যে কোনো একটা দেশের জন্য 25 ভাগ বনে নিয়ে থাকে এটা আবশ্যক রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে যদি রয়েছে সেটা 17 ভাগ। বর্ণিত হচ্ছে গাছহীন পরিবেশ মস্তিষ্কহীন দেহের।
আল্লাহ আল্লাহ।
একটা দেহের মধ্যে যদি মানুষের মাথা মস্তিষ্ক না থাকে তাহলে তার দেখতে কিরকম হয়? তো ঠিক তেমনি গাছহীন পরিবেশ, গাছহীন পরিবেশ যেটা রয়েছে সেটা মস্তিষ্কহীন দেহের মতো। তো
আমাদের রুকন ভাই বলছিলেন যে গাছের গাছহীন পরিবেশ এবং একটা মস্তিষ্কের, এটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন। আসলেই আমরা নিজেরাই জানি যে আমাদের একটা গাছ আমাদের কত উপকার দেয়। যেমন একটি মরুভূমি বলা হচ্ছে, একটা মরুভূমির মধ্যে যদি একটা গাছ থাকে, ওই একটা মাত্র খেজুর গাছ ডেইলি অনেক লিটার পানি আমাদের উপকারের মধ্যে, আমাদের জন্য পরিবেশের মধ্যে সেই গাছটা কি ট্যাগ দেয়, এই একটা গাছ। তাহলে চিন্তা করে দেখুন, একটা গাছ যেটি জলে বাষ্প আকারে পরিবেশের মধ্যে ট্যাগ দিচ্ছে, যেগুলা আমাদেরকে বৃষ্টি হিসেবে আমরা পাচ্ছি। যেমন বৃষ্টি যখন হয় না, গ্রীষ্মকাল যখন আসে, তো বৃষ্টি না হওয়ার কি ক্ষতি, বৃষ্টি না হওয়ার দ্বারা কি খরা হয়ে যায় আমরা নিজেরাই জানি। এবং একটা গাছ আমরা আজকে যারা সরকারের নিয়ম অনুযায়ী এবং বিভিন্ন একটা গাছের যে নির্দিষ্ট বয়স থাকে, কারণ নির্দিষ্ট বয়স কেন দেওয়া হয়, কারণ এই নির্দিষ্ট বয়স অনুযায়ী যে আজকে আমরা যে কাজটা করছি না, যে গাছটা আমরা সরকারের নিয়ম অনুযায়ী সরকারের নিয়ম লঙ্ঘন করছি এবং গাছ আমরা নিধন করে ফেলছি, এই ক্ষেত্রে প্রথম আমার চিন্তা করা উচিত যেই গাছ আমাকে অক্সিজেন দিচ্ছে, যেই গাছ আমাকে বাঁচিয়ে রাখতে আমার জীবন অতিবাহিত করতে আমাকে সহযোগিতা করছে, আর আমি এই গাছ নিধন করছি সামান্য টাকার লোভে, তাহলে হয়তো বা টাকা এটা আমাদের বিভিন্ন মাধ্যমে আসতে পারে, কিন্তু একটা কিতাবের মধ্যে এটা রয়েছে শরীয়তের মধ্যে, শরীয়তের মধ্যে যে আইন হোক না কেন সেই আইনটা অবশ্যই আমাদের মান্য করা উচিত, সেটা আমাদের মান্য করা আমাদের জন্য জরুরি, যেটা শরীয়তের মধ্যে রয়েছে। যেমন আমাদের সরকারের আইন রয়েছে যেন আমরা সরকারি বিভিন্ন গাছ যেন অনুমতি ব্যতীত, বিভিন্ন বন মন্ত্রণালয়
কিছু এলাকা রয়েছে যেগুলাকে সংরক্ষিত বনাঞ্চল বলা হয়, এগুলো সংরক্ষণ করা, তো এগুলোর মধ্যে অবৈধ প্রবেশ এবং এগুলার বৃক্ষ নিধন এটা আইনত দণ্ডনীয়
অপরাধ রয়েছে, এর জন্য বিভিন্ন ধারাও রয়েছে যে
শাস্তির ব্যবস্থাও প্রচলিত। বাংলাদেশ সরকারের প্রচলিত যে আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন ধারা রয়েছে সেখানের ব্যাপারে এগুলার শাস্তির ব্যাপারেও বর্ণিত রয়েছে, তো সে ব্যাপারে খেয়াল রাখা উচিত।
অবশ্যই অবশ্যই। কিন্তু এই যে গাছ নিধন করে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে ক্ষতিকার হচ্ছে
আমাদেরই হচ্ছে,
আমাদের মানুষ সমাজের হচ্ছে, আমাদের প্রাণীকুলের হচ্ছে,
যে
যার কারণে এক কথা বলতে গেলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মাত্রা বেড়ে যাচ্ছে, এবং আমরা বলি যে আমাদের যখন গ্রীষ্মকাল আসে গরমের মাত্রাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আসলে এগুলা নিজের আপদ, মানে নিজের কারণেই আজকে আমাদের কষ্টটা ভোগ করতে হচ্ছে।
একটা সময় বলা হতো যে বাংলাদেশ ষড় ঋতুর দেশ, বাংলাদেশ ষড় ঋতুর দেশ, কিন্তু বর্তমান সময়ে অনেকে বলতে শোনা যাচ্ছে এটা যে যে আগে ষড় ঋতুর দেশ ছিল, এখন ঋতু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে এখন আপনার যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি হচ্ছে না, খরার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, আবার যখন শীত শীত পড়ার কথা তখন দেখতে শীত শীত পড়ছে না। তো আসলে পরিবেশের যে একটা চেঞ্জিং, যেটাকে গ্লোবাল ওয়ার্মিং যেটাকে বলা হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন যেটা হচ্ছে, এই জলবায়ু পরিবর্তন ক্লাইমেট চেঞ্জের যে একটা মূল কারণ, প্রধান কারণ, সেটা হচ্ছে বৃক্ষ নিধন।
আল্লাহ,
এই বৃক্ষ বলা হচ্ছে যে এই গাছ, একটা গাছ দশটা এয়ার কন্ডিশন, শীতাতপ নিয়ন্ত্রিত যে মেশিন রয়েছে, এসি যেটাকে আমরা বলি, একটা গাছ দশটা এসির সমপরিমাণ আপনার পরিবেশের বাতাসটাকে এটা ঠান্ডা রাখে। দশটা এসি যে পরিমাণ আপনার বাতাসকে আপনার শীতাতপ নিয়ন্ত্রণ করে, একটি গাছ ঠিক তেমনি দশটা এসির মতো কাজ করতে পারে। তো এখন যদি র্যান্ডম ভাবে, অপরিকল্পিত ভাবে যদি এই বৃক্ষটা আপনার নিধন করে যায়, তাহলে যে একটা পরিবেশের আবহাওয়ার জলবায়ু, যে একটা আপনার ঠান্ডা শীতল পরিবেশ যেটা হওয়ার কথা, এটা কিন্তু ব্যাহত হচ্ছে। এবং আরেকটা বলা হচ্ছে যে একটা গাছ প্রায় 750 গ্যালন বৃষ্টির পানি এটা শোষণ করার ক্ষমতা একটা গাছের মধ্যে
রয়েছে।
আসলে এই গাছকে যদি আমরা যথাযথভাবে সংরক্ষণ না করি, প্রথমত বলেছিলাম যে আমাদের প্রাণীকুলের বাঁচার যে মূল উপকরণ অক্সিজেন, ওটু অক্সিজেন, এই অক্সিজেনটা আমরা কিন্তু গাছ থেকে পাচ্ছি।
অবশ্যই অবশ্যই।
এবং আমরা যে শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করছি, কার্বন ডাইঅক্সাইড এটা আমরা বের করছি ঠিক, এটা পরিবেশের মধ্যে যাচ্ছে, আবার বৃক্ষ সে কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করছে, গ্রহণ করে প্রক্রিয়ার মাধ্যমে সে কার্বন ডাইঅক্সাইডকে আমাদের জন্য, বাঁচার জন্য অক্সিজেন হিসেবে আমাদেরকে ডেলিভার দিচ্ছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই যে গাছ নিধনের ক্ষতি কি রয়েছে, এগুলো যদি আমরা বলতে যাই হয়তো বা দিন রাত চলে যাবে, কিন্তু গাছ নিধনের কি ক্ষতি এগুলো বলা শেষ হবে না। সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরার কারণটা হচ্ছে, আমরা যারা কাটুরিয়া বাই রয়েছি, কাটুরিয়া আমরা পরিশ্রম গুলা করে থাকি, তো আমাদের মধ্যে দেখা যায় আমরা কি করি যে নিয়ম লঙ্ঘন করে আমরা গাছগুলা নিধন করে ফেলি। এই কারণে এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার আমাদের এই প্রচেষ্টা। তা আমাদের অবশ্যই উচিত যেন আমরা নিয়ম লঙ্ঘন করে যেন গাছ না কাটি, এটা আমাদের মন মানসিকতা অবশ্যই দরকার, যে আমরা যেন গাছ রোপণ করি।
গাছ যদিও কেটেও ফেলি, কিন্তু আমরা রোপণ করি,
রোপণ।
আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই বৃক্ষরোপণের ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে উৎসাহ প্রদান করেছেন, বৃক্ষরোপণ করার ফজিলতের ব্যাপারে।
সেই যে বেলা কি মানে বৃক্ষরোপণ করার ব্যাপারে যদি আপনি কিছু বলতেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে তিনি বৃক্ষরোপণ করার ব্যাপারে।
বৃক্ষরোপণ তো অত্যন্ত জরুরি, যেটা আমাদের এতক্ষণ আলোচনা থেকে আমাদের মূল কথা উঠে আসলো, বৃক্ষ সেটা হচ্ছে আপনার পরিবেশকে ভালো রাখার জন্য, মানুষের জীবন ধারণের জন্য, অক্সিজেন পাওয়ার জন্য, প্রাণীকুলের জন্য অত্যন্ত জরুরি। তো যেহেতু জরুরি, সেটা আমাদেরকে তো রোপণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার মধ্যে ছিলেন, বৃক্ষ ছিলেন, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ বৃক্ষ রোপণ করতেন। যেমন দেখা যায় আপনার খেজুরের গাছ, যেটা তৎকালীন সময়ের মধ্যে আরবদের মধ্যে আপনার জীবন ধারণের উপাদান ছিল খেজুর, ওরা খেজুর এবং পানির মধ্যে ওরা নির্ভর করত। তখন ওনাদের কোন ফিতা মাতা যদি ইন্তেকাল করতো, রসুলের পাকের দরবারে যেতেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করে গেছে, আমি চাচ্ছি ওনার ইশারা সহযোগিতা জন্য কিছু করার জন্য। অনেক সময় রসুলের পাক নিজে তার্কিব দিতেন, অনেক সময় সাহাবাইকাম নিজে বলতেন আমি আমার মায়ের জন্য এই গাছটা বা এই বাগানটা হেবা করে দিচ্ছি, এখান থেকে মানুষ খাবে, এবং সেটা সব আমার মায়ের কবরের মধ্যে
পৌঁছবে।
এটা বৃক্ষ রোপণ করা, সেটা সৎকার অনেক স্বভাবের,
কত বড় গুরুত্বপূর্ণ এটা, যে যে যারা গাছ রোপণ করে তারা কত বড় সৌভাগ্যবান, যে কাজগুলো সাহাবাইকে আমরা করে এসেছেন, যে কাজটা করার জন্য উৎসাহিত
উৎসাহিত প্রদান। এখনো আপনার দেখবেন আপনার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যারা জাদ আহল শরফান ওয়া তাজিমের মধ্যে যায়, এখানে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার বাগান রয়েছেন, যারা তিনি বাগান করেছিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার বাগান রয়েছেন। যেমন আজওয়া খেজুরের গাছ বলা হয়েছে, রসুলের পাকের সাথে নিজবত রয়েছেন, রসুল পাক নিজের হাতে রোপণ করেছেন আজওয়া খেজুরের গাছ, রসুল পাকের সাথে সাবেত রয়েছেন গাছ রোপণ করা, সাহাবায়ে কেরামদের বাগান রয়েছেন, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ বাগান মজুদ রয়েছে, অবস্থিত রয়েছে।
আমরা কত বড় সৌভাগ্যবান যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে কাজগুলো আমাদের করতে উৎসাহিত করেছেন, আলহামদুলিল্লাহ বর্তমান যুগের মধ্যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাহ দামাদ খাতমুল আলিয়া আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং দোয়াও দিয়ে দিয়েছেন, এমন দোয়া দিয়েছেন যারা যে ব্যক্তি 12টি গাছ রোপণ করবে, আল্লাহ তার কি তুমি তাকে মদিনার হাজিরি, মদিনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম না করে যেন মৃত্যু না দেয়,
আল্লাহ
আল্লাহ মানুষটি গাছ রোপণ করবে, এটা আমারই উপকার হবে, আল্লাহর ওলি ওলিয়ে কামালের দোয়া আমি পেয়ে যাবো, 12টা গাছ রোপণ করলে সেটা আমার আত্মিক উপকার হবে, আমার পরিবেশের উপকার হবে, ভবিষ্যতে কাজেও আসবে, মানে ওলিয়ে কামালের দোয়া আমার কাজে এসে যাবে।
কত বড় দোয়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার না করা ছাড়া কি তার যেন মৃত্যু না হয়। আল্লাহ আল্লাহ। আসলে হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণ করেছেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে বৃক্ষরোপণের ব্যাপারে উৎসাহিত করেছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ইনারাও বৃক্ষরোপণ করেছেন। তো সে ব্যাপারে একটা হাদিসে মুবারাকা, দুইটা হাদিসে মুবারাকা এই মুহূর্তে আপনার স্মরণ আসছে যে হাদিস শরীফের সারাংশ যে কেউ একটা বৃক্ষ রোপণ করলো ফলের গাছ,
আচ্ছা
এই ফলের গাছ থেকে কোন পশু পাখি খেলো বা মানুষ খেলো, যে ফলমূল খেলো এটা যিনি রোপণ করেছে ইনার জন্য সৎকার সওয়াব পাবে।
সুবহানাল্লাহ।
বৃক্ষরোপণ ইনি তো করে কবরের মধ্যে চলে গিয়েছে বা মৃত্যু হয়ে গিয়েছে কিন্তু ইনি গাছ রোপণ করে গিয়েছে, ফলের গাছ রোপণ করে গিয়েছে, এটা মানুষ খাচ্ছে পশু পাখি খাচ্ছে এটার সওয়াব ইনার কবরের মধ্যে পড়ে যাবে।
পশু পাখি খাচ্ছে এটাও কি,
এটাও ইনি সওয়াব
পাবে, আল্লাহর সৃষ্টি পশু পাখি তার রিজিক ওখানে রয়েছে।
সুবহানাল্লাহ। যারা গাছ রোপণ করবে তারা কত বড় সৌভাগ্যবান যে সৎকাহে দাঁড়িয়ে, কারণ মানুষ যখন তার মৃত্যুবরণ হয়ে যায় তার অনেকগুলো হয়তো বা তার আমল নেওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু কয়েকটা আমল বন্ধ হয় না, তার মধ্যে সৎকাহে দাঁড়িয়া নেকি দাঁড়িয়া এটা একটি রয়েছে। যে সকল সৌভাগ্যবানরা তারা গাছ রোপণ করে যাবে, তার এই গাছ যখন বড় হবে তার থেকে যখন বিভিন্ন পশু পাখি তারা ফলমূল এগুলো খাবে অথবা কোনো মানুষ সে তারা এগুলো খাবে, সে মৃত্যুর আগে সে অনুমতি দিয়ে গিয়েছে যে আমার এই গাছ থেকে যার ইচ্ছা হোক ছাই খেতে পারে।
দেখেন এটার সৎকার সওয়াব কিরকম হতে পারে, যে একটা উদাহরণ স্বরূপ একটা আম গাছ রোপণ করলো,
আল্লাহ
আম গাছে প্রত্যেক বছর আল্লাহ তাআলা চাইলে আম ধরবে,
আম ধরবে। এবং অনেক আম গাছ রয়েছে যারা পুরো বারো মাসের মধ্যে হয়তো দেখা যায় ছয় মাস পর অথবা বিভিন্ন ক্ষেত্রে আম গাছ
বর্তমানে তো এরকম আসলে হচ্ছে কলবের মাধ্যমে, তো দেখা যাচ্ছে আম ইনি রোপণ করেছে এটা বড় হয়েছে, এটার দেখা যাচ্ছে একটা মেসাল উদাহরণ এই বছর একশোটা আম ধরেছে, একশোটা মানুষে খেয়েছে, আবার এই একশোটা আমকে যে বোটাটা রয়েছে এটা তো মানুষ খাই নাই, এটা কি করেছে বিভিন্ন জায়গার মধ্যে রেখেছে, বা বিভিন্ন জায়গার মধ্যে একশোটা থেকে যদি পঞ্চাশটাও নতুন আবার গাছ জন্মিয়েছে, এই পঞ্চাশটা থেকে যদি এগুলো বড় হয়, এবার যদি দেখেন না আসলে এর সৎকারটা কিরকম হচ্ছে,
যেটা মার্কেটিং সিস্টেম,
জি জি,
বাড়া নাকি বাড়া
বাড়বে। আর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যে বৃক্ষরোপণ করতেন সেটার ব্যাপারে আরো একটা হাদিস শরীফ বর্ণিত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার যাচ্ছিলেন, হাদিস শরীফের সারাংশ আলোচনা করছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তুমি কি করছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওই সাহাবী এই প্রশ্নের উত্তরে ইনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমি গাছ রোপণ করছি।
আচ্ছা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কি তোমাকে উত্তম বৃক্ষ রোপণের কথা শিখিয়ে দেব না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দেখেন দুনিয়ার মধ্যে বৃক্ষ রোপণ করছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সামনে হচ্ছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আমি কি তোমাকে উত্তম বৃক্ষ রোপণের কথা শিখিয়ে দিব না? যে এটা প্রত্যেকের জন্য আসলে আমাদের একটা ব্যাপারের কথার জন্য বলছি, যে তুমি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করো তাহলে প্রত্যেক কালেমার বিনিময়ে তোমার জন্য জান্নাতের মধ্যে এক একটা বৃক্ষরোপণ করা হবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে মাদ্রাসায় দশ শ্রোতা কত সুন্দর মাদ্রাসা আমরা শ্রবণ করছিলাম বৃক্ষরোপণ করার বিষয়ে, আল্লাহ রিদওয়া দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে আমরা তাকাই কত বৃক্ষরোপণ করার ফজিলত নিয়ে, সৎকায়ে জারিয়া নিয়ে ফজিলত আর ফজিলত, আমাদের নিজের জীবনের ফজিলত আর ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে আমির আল সুন্নাত জামাত বা কাতামায় দোয়া দিয়েছেন সে নিয়ে কমপক্ষে বারোটি গাছ হলো আমাদের আশেপাশে, আমি যে স্থানে রয়েছি, আমি অফিসে রয়েছি, আমি আদালতে রয়েছি, আমি নিজের বাড়ির আঙ্গিনা রয়েছে, যেখানে হোক না কেন গাছ রোপণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক।
বৃক্ষরোপণের ব্যাপারেও
একটি কল রয়েছে, আমরা ওইদিকে যাবো ইনশাআল্লাহ, যে আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমাদের চ্যানেলে সরাসরি অনুষ্ঠান শ্রমজীবীদের জীবন রাত্রের বিষয় অনুযায়ী আমার প্রশ্ন, যে আলহামদুলিল্লাহ কাঠ আমাদের দেশের একটি উল্লেখযোগ্য সম্পদ, তো সেই সম্পদ রক্ষায় সরকারের এবং জনগণের কি ভূমিকা রয়েছে, বিশেষ করে বনাঞ্চল ধ্বংস হয়ে যাওয়া এবং অবৈধভাবে কাঠ সংগ্রহ করা এবং চোরাচালানি করা, এর মধ্যে জনগণ এবং সরকারের কি ভূমিকা রয়েছে এগুলো বন্ধ করার জন্য, তার জন্য বিশেষ মাদানী প্রকাশ করার মাদানী অনুরোধ।
মাশাআল্লাহ আমাদেরকে ইসলামে তিনি কল করছেন। তিনি যে বিষয়টা বলেছেন সরকারের এবং জনগণের ক্ষেত্রে, যদি সরকারের ক্ষেত্রে বলতে যে আসলে অনেক আইন রয়েছে এবং সরকার অনেক তার অবদান রেখে যাচ্ছে, আমি ওইদিকে যাব না, আমাদের হয়তো বা এটা ওই বিষয়ে যাবো না, কিন্তু একটা ইসলামও একটা কথা বলে যে আমি যখন আমি নিজেকে সংশোধন করে নিব তাহলে দেখা যাবে আমার আশেপাশে সংশোধন হয়ে যায়। প্রথমে ইসলাম বলে আমি আগে নিজেকে সংশোধন করব। তো আমরাও যখন নিজের স্থানের মধ্যে, এবং যে দর্শকের যে বিষয়টা বলেছেন যে আমাদের পরিবেশের ক্ষেত্রে আমরা যে ভূমিকা রাখা দরকার, তা আমাদের কিছুক্ষণ আগে আমরা বললাম যে বৃক্ষ রোপণ করার ক্ষেত্রে, তো আমরা যখন নিজেকে সংশোধন করব, আমি নিজে গাছ নিধন করব না, আমি নিজে যখন সংশোধন হয়ে যাব, আমি যখন এই গাছ ক্ষতি করার দ্বারা আমার মানব জাতি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমরা গাছ রোপণ করো, তো আমি আইন লঙ্ঘন করে যে গাছ লঙ্ঘন করে গাছকে আমি কেটে ফেলছি, সেক্ষেত্রে আমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করা উচিত যে আমার দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে। তো মানুষের ক্ষতি হওয়া এটা কখনো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করবেনই না।
জি অবশ্যই, এটা দেখেন আপনি যেটা বলেছেন, আপনারা আজকে এলম না থাকার কারণে আমাদের কাজগুলো হচ্ছে যেগুলো আসতেছে, এই ক্ষতি হচ্ছে আমাদের, যেভাবে নিধন করা হচ্ছে আপনার গাছ, যে গাছটা যত বয়সে করার কথা তার আগে করা হচ্ছে, চোরাচালান করা হচ্ছে, এগুলো সবগুলো আমাদের এলমে দিন থেকে দূরে হওয়ার কারণে। যেভাবে আমির আহলে সুন্নাত হালাল উপার্জনের 50টি মাদানী ফুল একটা রিসালা লিখেছেন, ওই রিসালার মধ্যে রয়েছেন আমির আহলে সুন্নাত ওয়াল ইসলাম মধ্যে লিখেছেন, অর্থাৎ প্রত্যেকটা পেশাজীবী, সে চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, বা চাকরি করুক বা কেউ তাকে চাকরিতে রাখুক, যে ব্যবসা করবে তাকে ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। যে চাকরি করবে তাকে চাকরি সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। কাঠমিস্ত্রি যে, সে কাঠমিস্ত্রি কাজ করবে সেই সম্পর্কে তার জ্ঞান অর্জন করা ফরজ। যে কাটুরিয়া, সে কাটুরিয়াতে গাছ কাটবে, কত বয়সে গাছ কাটবে, গাছ কোনটা কাটা যাবে, কোনটা কাটা যাবে না, কিভাবে কাটবে, সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা তার উপর ফরজ। দুঃখের বিষয় হচ্ছে আজকে আমরা এলমেদিন থেকে অনেক দূরে, আপনার বিভিন্ন পেশার লোকদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কাজটা আপনি করতেছেন, যে পেশার মধ্যে আপনি আছেন, এই সম্পর্কে শরীয়তের যে বিধান আপনার জানা আছে কিনা, তখন তার থেকে সতের মধ্যে ইল্লা মাশাআল্লাহ হয়তো দুই একজন পাওয়া যাবে যারা বিষয়ে জ্ঞান রাখেন, না অধিকাংশ পাওয়া যাবে যে শরীয়তের জ্ঞান রাখে না, দুনিয়ার সিস্টেমের জ্ঞান রাখলেও শরীয়তের জ্ঞান রাখে না।
মানে হয়তো আমি কাঠের কাজ করে আমার কাঠটা কিভাবে করে কাটবো, অনেক এগুলো সিস্টেম আমার জানা রয়েছে, কিন্তু আমার শরীয়তের মধ্যে আমার ইসলাম কি বলছে, তবে এই জ্ঞান আমরা অনেক দূরে রয়েছে। আসলে মাদ্রাসার দর্শক শ্রোতা, খুব সুন্দর বিষয় আমরা নিয়েছি, আমরা যেটা বললেন যে আমাদের দীন ইসলামের জ্ঞান, কারণ যখন যার মনের মধ্যে, যার অন্তরের মধ্যে দীন ইসলামের জ্ঞান থাকবে, তাহলে আমাদের দর্শকবৃন্দ অনেকে বলেছেন যে আমাদের ভূমিকা বলেন, এটা বলেন, ওইটা বলেন, যখন আমাদের ইসলাম এটা পরিপূর্ণ একটা বিধান, যেটা আমাদের রুকনরা কিছুক্ষণ আগে বলেছেন, তো ইসলামের দীন ইসলামের জ্ঞান অবশ্যই আমাদের এটা হাসিল করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে দীন ইসলামের জ্ঞানের ক্ষেত্রে আমাদের এটা আমাদের একেবারে পাকাপোক্ত হওয়ার সে সৌভাগ্য নসিব করুক। অনেক দর্শকবৃন্দ আমাদের তারা SMS দিচ্ছেন, যেমন আমাদের এক দর্শকবৃন্দ তিনি SMS দিয়েছেন, তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তিনি বলছেন, আমি মোহাম্মদ রিপন আত্তারি, তিনি হাবিবগঞ্জ থেকে আমাদেরকে SMS করেছেন। তিনি বলছেন যে আমি একজন কাঠ ব্যবসায়ী, আমার ব্যবসায় আয় উন্নতির জন্য কি করতে পারি? তো এই বিষয়ে আমি আপনার কাছে যাব হুজুর, যে এক ইসলামে তিনি আমাদেরকে SMS দিয়েছেন, তিনি বলেন আমার ব্যবসার উন্নতির জন্য আমি কি করতে পারি। আসলে আমাদের, হ্যাঁ আমাদের কিছুক্ষণ আগে রুকম ভাই বলেছিলেন যে ব্যবসা অনুযায়ী আমরা কি করতে পারি, আসলে যখন আমার ব্যবসাটা হালাল হবে এটা অবশ্যই থাকা উচিত। দ্বিতীয় ক্ষেত্রে আমার ব্যবসার পাশাপাশি আমি কি করি, বিভিন্ন আমার যখন ইবাদত থাকবে, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাজ থাকবে, কারণ যেখানে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি যে ব্যবসার মধ্যে রয়েছে, অবশ্যই এখানে আল্লাহ তাআলা বরকত হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। আসলে মাদান চ্যানেলের দর্শক শ্রোতা, যেই কাজটা হোক না কেন, যদিও আমি আমার যেই পরিশ্রম করে যাচ্ছি না কেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ওই ব্যবসা আমার শ্রমের মধ্যে থাকবে এবং আল্লাহ তাআলা দরবারে দোয়া করি, এবং দোয়া মুমিনের হাতিয়ার, ব্যবসা বরকতের জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা দোয়া করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই দোয়ার বরকতে আমার আমার এই শ্রমটা, আমার এই পরিশ্রমটা হালাল হওয়ার বরকতে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমার ব্যবসার মধ্যে বরকত হবে। এবং আমরা মাদানী চ্যানেলের মধ্যে হয়তো রুহানি চিকিৎসাও দেখি, বিভিন্ন আমাদের অনুষ্ঠান রয়েছে, ওইখানে মধ্যে আমরা আমাদের কলেজ আসতে মাসে জানার চেষ্টা করি, ইনশাআল্লাহ দেখবেন ওইখানেও বিভিন্ন উজিফা দেওয়া হয়, বিভিন্ন আপনার তাবিজাতে আত্তারিয়া দেওয়া হয়, যেন তার ব্যবসার মধ্যে হালাল মধ্যে বরকত দেওয়ার জন্য। আমি ওইখানে আপনারা ওইখানে ওই অনুষ্ঠানে শরণাপন্ন হন এবং আপনার সাপ্তাহিক সুন্নত পারে যেতে আমার যেখানে হয় ওইখানে শরীক হন এবং মাদানী কাফালা সফর করুন, ইনশাআল্লাহ নেকির কাজে দেওয়ার বরকতে এবং সাপ্তাহিক সুন্নত পারে যেতে আমার আসার বরকতে, অনেক আশিকর সাথে দোয়ার বরকতে ইনশাআল্লাহ আপনার ব্যবসায় বরকত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হালালের রিজিক।